নমস্কার, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনার প্রিয় অনুষ্ঠান জীবনবাণী। আশা রাখি জীবনবাণীর মধ্যে দিয়ে আপনি আপনার জীবনের অনেক প্রশ্নের সমাধান খুঁজে পেয়েছেন, আর এই জন্যই জীবনবাণী তার আলোচনার ডালি নিয়ে আপনার কাছে উপস্থিত। শ্রবণ করুন জীবনবাণী, হৃদয়কে খুলে দিন ঈশ্বরের বাক্য শ্রবণের জন্য, জীবনে লাভ করুন পরম করুণাময়ের আশীর্বাদ। তাহলে শুনুন জীবনবাণীর আজকের আলোচনা। প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনি ধারাবাহিকভাবে ঈশ্বরের বাক্য শুনছেন। যদি এ সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে চান, তবে টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমাদের টেলিফোন নম্বর হল 2438-0045। আবার বলছি 2438-0045। তাহলে শুনতে থাকুন প্রভুর বাক্যের আলোচনা আচার্য সরস কুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের জীবনবাণী অনুষ্ঠানে আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে ইব্রীয় পুস্তকের 8:5 থেকে আলোচনা শুরু করব। আশা বিশ্বাস করি ঈশ্বরের মহানুগ্রহে আপনি এবং আপনার পরিবারস্থ সকলেই ভালো আছেন, এবং আমি এও বিশ্বাস করি যে আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনি ঈশ্বরের মহান অনুগ্রহ আশীর্বাদ লাভ করতে পারবেন। এই অনুষ্ঠান শুনতে শুনতে আপনার মনে যদি কোনো প্রশ্ন আসে অথবা প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে আপনি আরও জানতে চান, তবে নিশ্চয়ই করে আমাদেরকে লিখে জানান।
আমাদের ঠিকানা হল জীবনবাণী, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 700034। আর আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী, জিপিও বক্স নম্বর 87, শিলিগুড়ি 1। ইমেলের জন্য লিখুন bengalitv@radio882.com।
প্রিয় বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে ইব্রীয়দের প্রতি পত্রের 8 থেকে আলোচনা করতে চলেছি। আমরা গত পাঠে দেখেছি স্বর্গীয় স্থানের নিদর্শনে পুরাতন নিয়মের সময় সমাগম তাম্বু বানাতে ঈশ্বর আদেশ দিলেন। সেই সমাগম তাম্বু ও তাম্বুর আসবাবপত্র সব কিছুর মধ্যেই প্রভু যিশুর দৃষ্টান্ত দেখা যায়। তাই প্রকৃত বিষয় আসার ফলে পুরনো সেই ধারা লুপ্ত হয়ে গেল। আমরা সেই সমাগম তাম্বুর মধ্যে প্রাঙ্গণ, পবিত্র স্থান ও অতি পবিত্র স্থানের বিষয় আলোচনা করেছি। গত পাঠে প্রাঙ্গণ ও পবিত্র স্থানের বিষয়ে বলেছি, আর ওই পবিত্র স্থানের বাকি অংশ আজকের আলোচনায় বলবো। কিন্তু তার আগে আসুন আমরা ঈশ্বরের হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। পরম প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি আজকের এই সুন্দর সময় সুযোগ তুমি আমাদেরকে দিয়েছ। আমরা ধন্যবাদ দিই আমাদের সকল শ্রোতা বন্ধুদের জন্য, প্রত্যেকের জন্য প্রার্থনা করি তাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে, পরিবার ও কার্যক্ষেত্রে তোমার আশীর্বাদ দান করো। বিশেষ করে তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে চেতনা দান করো, তোমার পথে স্থির থাকতে, তোমার ইচ্ছা জানতে এবং তোমাকে সম্মান এবং অধিকার দিয়ে জীবনে চলতে তুমি সাহায্য করো। সকল ধন্যবাদ, গৌরব, মহিমা আমরা তোমাকে দান করে প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মের ইব্রীয়দের প্রতি পত্র তার আটের অধ্যায় থেকে আলোচনা করছি। আর আমি যে বিষয় নিয়ে এখন বলবো তা হল সেই পবিত্র স্থানের বিষয়, আবাস তাম্বুতে যে পবিত্র স্থান ছিল সেই পবিত্র স্থানের বিষয়। পবিত্র স্থানের উত্তর দিকে আমরা দেখতে পাই যে দর্শন রুটির মেজ ও দক্ষিণ দিকে দীপবৃক্ষ রাখা হতো। এই দীপবৃক্ষের দুপাশে তিনটে করে শাখা, এই মোট ছটা শাখায় ও মাঝের কাণ্ডতে মোট সাতটা প্রদীপ রাখা হতো। এই প্রদীপগুলো কিন্তু সর্বদাই জ্বলত। জগতের জ্যোতি প্রভু যিশুই এই দীপবৃক্ষ। সাতটা প্রদীপ অর্থাৎ প্রভু যিশুর সপ্ত আত্মার পূর্ণ শক্তি সর্বজগতে সর্বদা আলোক প্রদান করছে। আবাসগৃহে কোনো জানালা ছিল না, মাত্র একটা দরজা, একথা এর আগে বলেছি, তাও সূক্ষ্ম সুতোয় তৈরি, ভারী পর্দায় আবৃত ছিল। তাই বাইরের আলো কখনো আসত না, শুধু দীপাধারের আলোয় দীপ্তিময় হতো। অর্থাৎ আত্মিকভাবে বলতে গেলে এর অর্থ হল প্রভু যিশু রূপ আলোই আত্মিক জগতের তথ্যগুলো প্রকাশ করে থাকে। দীপবৃক্ষের প্রদীপগুলোতে সবসময় জ্বালিয়ে রাখার জন্য প্রচুর তেল দেওয়ার দরকার হতো। হারন ও তার পুত্রেরা প্রতিদিন প্রচুর তেল দিয়ে তা ঈশ্বরের সামনে সাজিয়ে রাখত। এ থেকে বোঝা যায় যে জাগতিক বা সাংসারিক জ্ঞান বুদ্ধির আলো ঈশ্বরকে বা আধ্যাত্মিক তথ্যকে প্রকাশ করতে পারে না, পারে আধ্যাত্মিক আলো প্রকাশ করতে। আত্মিক তথ্য প্রকাশের জন্য চাই আত্মিক আলো বা ঈশ্বরের সপ্ত আত্মার শক্তি তথা পবিত্র আত্মার শক্তি। দীপবৃক্ষের শাখাস্বরূপ প্রত্যেক বিশ্বাসী পবিত্র আত্মারূপ তেলে অভিষিক্ত হোক আর খ্রিস্টীয় আলো প্রকাশ করুক। এছাড়া আরও এক বিষয়, দীপবৃক্ষের ও তার ছয়টি শাখায় সোনার তৈরি বাদাম ফল, বাদাম ফুল ও বাদামের মুকুল ছিল। এ হল মৃতের পুনর্জীবন প্রাপ্তি বা পুনরুত্থানের নিদর্শন, যার জন্য হারনের জ্যোষ্ঠি বাদামের বৃক্ষ থেকে কাটা জ্যোষ্ঠি ও তা ঈশ্বরের সামনে রক্ষিত হয়ে সজীব ও পুষ্পিত হয়ে উঠল। স্বর্ণখণ্ডকে পিটানো কার্যের দ্বারা নির্মাণ করা হল দীপবৃক্ষ, তেমনি প্রভু যিশু বহু প্রহার ও তাড়না কষ্ট ভোগ করে মৃত্যুর অধীন হয়েও পুনর্জীবন পেলেন তা প্রকাশ করে, এবং তিনি যে অক্ষয় ও গৌরবমণ্ডিত হলেন তা প্রকাশ করে। পবিত্র স্থানে দীপবৃক্ষ ও দর্শন রুটির মেজ, এর মাঝে তিরস্করণী বা বিচ্ছেদ পর্দার কাছে একটা এক হাত লম্বা, এক হাত চওড়া ও দুহাত উচ্চতা বিশিষ্ট বেদি ছিল। এটাও শিটিম কাঠে তৈরি আর সোনাতে আবৃত, পিতলে কিন্তু আবৃত নয়। এ হল ধূপ বেদি, এ হতে ধূপের ধোঁয়া উপরে উঠে যেত। এ হল পুনরুত্থিত যিশুর স্বর্গারোহণের নিদর্শন। স্বর্গারোহণের পর ঈশ্বর পিতার দক্ষিণে উপবিষ্ট হয়ে মহাযাজক রূপে বিশ্বাসীদের জন্য ঈশ্বরের কাছে নিয়ত নিবেদন করে চলেছেন, এবং বিশ্বাসীদের প্রার্থনা ও প্রশংসাগুলো ঈশ্বরের কাছে উৎসর্গ করে চলেছেন। এরপর ওই তিরস্করণীর আমরা দেখি দিয়ে যেতে হয় অতি পবিত্র বা মহাপবিত্র স্থানে, যেখানে রয়েছে নিয়ম সিন্ধুক, আড়াই হাত লম্বা, দেড় হাত চওড়া, দেড় হাত উঁচু। শিটিম কাঠে তৈরি সেই সিন্ধুক ওপরে ও ভেতরে চারিদিকে কিন্তু সোনায় মোড়া। এই সিন্ধুকও হল প্রভু যীশুর নিদর্শন। সিন্ধুকের মধ্যে থাকত সর্বদা ঈশ্বরের সেই লিখিত ব্যবস্থা। ঈশ্বরের ইচ্ছা পালনই ছিল তাঁর উদ্দেশ্য। এছাড়া থাকত ছোট্ট একটা পাত্রে মান্না, সেই স্বর্গীয় খাদ্য। আমরা জানি ঈশ্বর ইসরায়েল জাতিকে সেই প্রান্তরে চলার সময় এই মান্না দিয়েছিলেন। ঠিক তেমনি প্রভু যীশু জগতের জন্য জীবনদায়ক খাদ্য। জগতের প্রান্তরে চলতে চলতে বিশ্বাসী জীবন রক্ষক খাদ্য প্রভু যীশুই সেই মান্না, আর ছিল হারনের মুকুলিত যষ্টি। এ হল প্রভু যীশুর পুনরুত্থানের নিদর্শন। এই সিন্ধুকের ঢাকনি ছিল সোনায় মোড়া। সিন্ধুকের এই উপরিভাগকে কৃপা সিংহাসন বলা হতো, কারণ সেটাই ঈশ্বরের আবাসস্থল। ঈশ্বরের উপস্থিতি এখানেই অবস্থান করত। এও প্রভু যীশুর নিদর্শন। মহাযাজক পাপার্থক বলির রক্ত এই পাপাবরণ বা কৃপা সিংহাসনের উপরে ছিটিয়ে দিতেন, আর ঈশ্বর বিচারাসনে থেকে পাপীর উপরে দণ্ডাদেশ না দিয়ে এর উপর থেকে সব পাপ ক্ষমা করে করুণা বা কৃপা প্রদর্শন করতেন। তাই তো এ হয়েছে কৃপা সিংহাসন বা পাপাবরণ। তাহলে প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, এখন বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই যে এসবই হল স্বর্গীয় প্রকৃত বিষয়ের ছায়ামাত্র যা আমরা পুরাতন নিয়মে পাই। প্রভু যীশুর মাধ্যমেই ঈশ্বরের বিচার সিংহাসন ঈশ্বরের কৃপা সিংহাসনে পরিণত হয়েছে। আমাদের বাহ্যিক শরীরটা নয়, কিন্তু আমাদের আন্তরিক মনুষ্যই বিশ্বাসের মাধ্যমে প্রভুকে দেখতে ও প্রভুর রব শুনতে পায়। এবারে আমরা দেখব পুরাতন নিয়ম থেকে নূতন নিয়মের শ্রেষ্ঠত্ব। এবারে আমাদের নিয়মিত যে পাঠ, সেই পাঠে আমরা ফিরে যাই। বিশেষ করে আজকে আমরা পাঠ করব ইব্রীয় তার আটের অধ্যায় পাঁচ এবং ছয় এবং সাত পদ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনার সামনে বাইবেল আছে তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে খুলবেন এবং এই পাঠে যোগ দেবেন। 439 পৃষ্ঠায় বাইবেলের শেষের দিকে নতুন নিয়মে ইব্রীয় তার আটের অধ্যায় পাঁচ পদে পাঠের আরম্ভ। তাহারা স্বর্গীয় বিষয়ে দৃষ্টান্ত ও ছায়া লইয়া আরাধনা করে, যেমন মসি যখন তাম্বুর নির্মাণ সম্পন্ন করিতে উদ্যত ছিলেন তখন এই আদেশ পাইয়াছিলেন, ঈশ্বর কহেন, দেখিও পর্বতে তোমাকে যে আদর্শ দেখানো গেল সেইরূপ সকল করিও। ছয় পদ, কিন্তু এখন ইনি সেই পরিমাণে উৎকৃষ্টতর সেবকত্ব পাইয়াছেন, যে পরিমাণে তিনি এমন এক শ্রেষ্ঠ নিয়মের মধ্যস্থ হইয়াছেন যাহা শ্রেষ্ঠ প্রতিজ্ঞা কলাপের উপরে স্থাপিত হইয়াছে। সাত পদে লেখা আছে, কারণ ওই প্রথম নিয়ম যদি নির্দোষ হইত তবে দ্বিতীয় এক নিয়মের জন্য স্থানের চেষ্টা করা যাইত না। প্রিয় শ্রোতা বন্ধু, আবার পাঠ করতে চাই আপনাদের সামনে। তাহারা স্বর্গীয় বিষয়ে দৃষ্টান্ত ও ছায়া লইয়া আরাধনা করে, যেমন মসি যখন তাম্বুর নির্মাণ সম্পন্ন করিতে উদ্যত ছিলেন তখন এই আদেশ পাইয়াছিলেন, ঈশ্বর কহেন, দেখিও পর্বতে তোমাকে যে আদর্শ দেখানো গেল সেইরূপ সকল করিও। ছয় পদ, কিন্তু এখন ইনি সেই পরিমাণে উৎকৃষ্টতর সেবকত্ব পাইয়াছেন, যে পরিমাণে তিনি এমন এক শ্রেষ্ঠ নিয়মের মধ্যস্থ হইয়াছেন যাহা শ্রেষ্ঠ প্রতিজ্ঞা কলাপের উপরে স্থাপিত হইয়াছে। সাত পদে লেখা আছে, কারণ ওই প্রথম নিয়ম যদি নির্দোষ হইত তবে দ্বিতীয় এক নিয়মের জন্য স্থানের চেষ্টা করা যাইত না। লক্ষ্য করুন, ছয় পদে ইনি সেই পরিমাণে উৎকৃষ্টতর সেবকত্ব পাইয়াছেন। খ্রিস্ট যীশু পুরনো ধারার যাজকদের থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য সম্মানিত হয়েছেন। এতদূর আলোচনায় খ্রিস্টের মহাযাজকত্ব সম্বন্ধে যা জানলাম বা পড়লাম তা থেকে বোঝা যায় যে খ্রিস্ট যীশু পুরাতন নিয়মের যাজকদের থেকেও উৎকৃষ্ট সেবায় রত রয়েছেন। তিনি নিত্যজীবী ও অপরিবর্তনশীল এবং শান্তি ধার্মিকতার রাজা হওয়ায় তাঁর তুল্য উৎসর্গ আর নেই। এবারে আমরা দেখব তিনি এমন এক শ্রেষ্ঠ নিয়মের মধ্যস্থ হইয়াছেন। তিনি যে তাম্বুতে বাস করেছেন ও সেবা করছেন সেটাই প্রকৃত তাম্বু। জাগতিক উপাদানে ও হস্তনির্মিত তাম্বু হল তার ছায়া। সুতরাং আমাদের সময় উৎকৃষ্ট মহাযোগ, উৎকৃষ্ট উৎসর্গ ও উৎকৃষ্ট তাম্বু রয়েছে। তাহলে খ্রিস্টের মাধ্যমেই তো আমরা এই সকল পেয়েছি। এ যাবৎ সমস্ত আলোচনার মধ্যে এটাই আমরা দেখেছি। সুতরাং খ্রিস্টই সেই উৎকৃষ্ট যাজক যিনি স্বর্গীয় প্রকৃত তাম্বুতে সেবারত। তিনি উৎকৃষ্ট উৎসর্গ যিনি সেই বিশ্ব মানবের মুক্তির উদ্দেশ্যে নিজেকে ঈশ্বরের কাছে বলিকৃত করলেন। আর তিনিই সেই প্রকৃত তাম্বুর সেবক যেখানে তিনি আপনার ও আমার পাপের জন্য তাঁর নিজের রক্ত উৎসর্গ করে ঈশ্বরের সামনে তুলে ধরেছেন। তাহলে তাঁবুর বিষয় বলা যায় যে তাঁবু হল ঈশ্বরের কাছে প্রভু যীশুর প্রতিকৃতি। প্রভু যীশু ঈশ্বর ও আমাদের নামে এক সেতু, এক যোগসূত্র, মধ্যস্থ। সেই বিষয়েরই ছায়া সারা পুরাতন নিয়মে আমরা পাই। ঈশ্বর মানুষকে প্রস্তুত করছিলেন সেই ছায়ার মধ্যে দিয়ে যেন তারা কায়াকে সহজে বুঝতে পারে ও গ্রহণ করতে পারে। আর সেই ছায়ারূপ পুরাতন নিয়মের বিভিন্ন বিষয় থেকে যে খ্রিস্ট মহান তা এই ইব্রীয়দের প্রতি পত্রের লেখক তা পরিষ্কারভাবে প্রকাশ করে চলেছেন। লেখা আছে এখানে যে যাহা শ্রেষ্ঠ প্রতিজ্ঞাকলাপের উপরে স্থাপিত। ঈশ্বরের কাছ থেকে নতুন ধারা যে শর্ত খ্রিস্ট আমাদের দিলেন তাও শ্রেষ্ঠ প্রতিশ্রুতিতে পূর্ণ। প্রভুর প্রতিশ্রুতিগুলো আমাদের উপরে সহস্র বছরের শান্তি, রাজত্বে ও অনন্তকালীয় বিশ্রামের মধ্যে পর্যন্ত পূর্ণ হবে, যেমন সেই আদি হতে হয়ে আসছে এই পর্যন্ত। উদাহরণস্বরূপ আমি বলতে পারি বাইবেলের পুরাতন নিয়মে জিরোমীয় ভাববাদীর ভবিষ্যৎবাণী লক্ষণীয়। আসুন আমরা একটু লক্ষ্য করি এবং পাঠ করি জিরোমীয় ভাববাদী পুস্তকের 30 অধ্যায় 18 পদ। এখানে লেখা আছে, সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি জাকবের তাম্বু সকলের বন্দিদশা ফিরাইব ও তাহার আবাস সকলের প্রতি করুণা করিব, তাহাতে নগর আপন উপপর্বতের উপরে নির্মিত হইবে ও রাজপুরীতে রীতিমতো মানুষের বসতি হইবে। আমি আবার পাঠ করছি, এখানে লেখা আছে, সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি জাকবের তাম্বু সকলের বন্দিদশা ফিরাইব ও তাহার আবাস সকলের প্রতি করুণা করিব, তাহাতে নগর আপন উপপর্বতের উপরে নির্মিত হইবে ও রাজপুরীতে রীতিমতো মানুষের বসতি হইবে। তাতে জিরোমীয় 31 অধ্যায় 8 পদে আমরা দেখি সেখানে লেখা আছে, দেখো আমি তাহাদেরকে উত্তর দেশ হইতে আনিব, পৃথিবীর প্রান্তভাগ হইতে সংগ্রহ করিব, তাহারা অন্ধ, খঞ্জ, গর্ভবতী ও প্রসূতি শুদ্ধ মহাসমাজ হইয়া এই স্থানে ফিরিয়া আসিবে। আমি আবার পাঠ করছি, দেখো আমি তাহাদেরকে উত্তর দেশ হইতে আনিব, পৃথিবীর প্রান্তভাগ হইতে সংগ্রহ করিব, তাহারা অন্ধ, খঞ্জ, গর্ভবতী ও প্রসূতি শুদ্ধ মহাসমাজ হইয়া এই স্থানে ফিরিয়া আসিবে। এই পথটা উত্তর দিকের দেশকে বুঝায় আমরা দেখি। এবারে আমরা জিরোমীয় ভাববাদী পুস্তকে আরেকটি অংশ দেখি যেটি লেখা রয়েছে 31 অধ্যায় 10-11 পদে, হে জাতি সকল, তোমরা সদাপ্রভুর বাক্য শোনো এবং দূরস্থ উপকূল সমূহে তাহা প্রচার করো, আর তোমরা বলো তিনি ইসরায়েলকে ছড়াইয়াছেন, তিনি তাহাকে সংগ্রহ করিবেন। আর রক্ষক যেমন নিজ পালকে রক্ষা করে তেমনি রক্ষা করিবেন, কারণ সদাপ্রভু যাকবকে উদ্ধার করিয়াছেন, তদপেক্ষা অধিক বলবানের হস্ত হইতে তাহাকে মুক্ত করিয়াছেন। ইসরায়েলে জিহুদিরা আজকের দিনে ঈশ্বরের পরিত্রাণে আসেনি বা বিশ্বাস করেনি, তারা বেশিরভাগ জনই প্রভু হতে অনেক দূরে রয়েছে। কিন্তু সত্যি সেই দিন যখন আসবে, তখন ইব্রীয় পত্রের লেখকের ভবিষ্যৎ বক্তা জিরমিয় পুস্তকের বাক্যানুসারে উৎকৃষ্ট নিয়মে গেঁথে ওঠা উৎকৃষ্ট প্রতিজ্ঞাকলাপ সম্পর্কে ঈশ্বর তাঁর লোকদের বিষয় বলেছেন, যা জিরমিয় 31 অধ্যায় 31 থেকে 33 পদে লেখা আছে। সদাপ্রভু বলেন, দেখো এমন সময় আসিতেছে, যে সময় আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সহিত এক নূতন নিয়ম স্থির করিব। মিশর দেশ হইতে তাহাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিবার জন্য তাহাদের হস্ত গ্রহণ করিবার দিনে আমি তাহাদের সহিত যে নিয়ম স্থির করিয়াছিলাম সেই নিয়মানুসারে নয় আমি তাহাদের স্বামী হইল, তাহারা আমার সেই নিয়ম লঙ্ঘন করিল। কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব, আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব, আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। আমরা দেখি যে ঈশ্বর বহু বছর পূর্বে এই সব তথ্য প্রকাশ করেছেন, লিখে দিয়েছিলেন সেই কঠিন প্রস্তরের উপরে, কিন্তু তারা তা গ্রহণ করেনি। বরং বর্তমানে কোনো প্রস্তর ফলকে নয়, কিন্তু মাংসময় হৃদয় ফলকে লিখে দিয়েছেন। জিহুদীদের উপর সেই ভবিষ্যৎবাণী একদিন পূর্ণ হবেই। বাইবেলের পুরাতন নিয়মে জিরমীয় ভাববাদী পুস্তকের 31 অধ্যায় 34 পদে লেখা আছে, আর তোমরা সদাপ্রভুকে জ্ঞাত হও, এই কথা বলিয়া তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীকে ও আপন আপন ভ্রাতাকে আর শিক্ষা দিবে না, কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে, ইহা সদাপ্রভু কহেন। কেননা আমি তাহাদের অপরাধ ক্ষমা করিব এবং তাহাদের পাপ আর স্মরণে আনিব না। এই বিষয় ইব্রীয় পত্রে লেখক বলছেন, তাহলে নূতন নিয়ম স্থাপিত রয়েছে উৎকৃষ্ট প্রতিজ্ঞাকলাপের উপরে। সেই উৎকৃষ্ট নিয়মের মধ্যস্থই হলেন খ্রিস্ট যীশু, কারণ উৎকৃষ্ট প্রতিজ্ঞাগুলো বা শ্রেষ্ঠ প্রতিশ্রুতিতে নূতন নিয়মটি পূর্ণ। আসুন আমরা এখন 7 পদটি পাঠ করি। লেখা আছে, কারণ ওই প্রথম নিয়ম যদি নির্দোষ হইত, তবে দ্বিতীয় এক নিয়মের জন্য স্থানের চেষ্টা করা যাইত না। এই প্রথম নিয়ম যদি নির্দোষ হতো, প্রথম নিয়ম অর্থাৎ পুরাতন ধারার শর্ত উপযুক্ত বা সফল হয়নি, যদি তা হতো তবে অন্য আরও উৎকৃষ্ট নিয়মের প্রয়োজন পড়ত না। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, এর মানে ভাববেন না যে পুরাতন ধারার শর্ত ভুল ছিল, না তা নয়। আমরা সে বিষয় আগামী অনুষ্ঠানে শুনব, কিন্তু এ বিষয়ে আমরা জানি যে ঈশ্বর নতুন এক ধারা বা নতুন এক নিয়ম আমার আপনার জগতের প্রতিটি মানুষের জন্য করেছিলেন। তিনি নিয়মের মধ্যে দিয়ে মানুষকে বাঁধতে চাননি বা ঠিক করতে চাননি, কিন্তু প্রেমে এবং অনুগ্রহে তাঁর পুত্র খ্রিস্ট যীশুর মধ্যে দিয়ে সমগ্র জগৎকে, সমগ্র মানব সন্তানকে উদ্ধার এবং রক্ষার পথ করেছিলেন। পুরাতন নিয়মের যে বলিদান তা ছায়াস্বরূপ, নতুন নিয়মে দেখি কায়ারূপ প্রভু যীশু সেই আদর্শ মেষশাবক রূপে মানুষের সমস্ত পাপভার তুলে নিয়েছিলেন। তাঁর পাতিত রক্তে আমাদের সমস্ত পাপের ক্ষমা হয়, যদি আমরা তাতে বিশ্বাস করি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আপনি যদি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্যের সেই আলোয়, সেই পথ, সেই নতুন ধারার যদি সন্ধান পেয়ে থাকেন, আমি আপনাকে বলবো ঈশ্বর আপনাকে সাহায্য করুন, যেন সেই সত্যপথে চলতে আপনি যেন সাহস প্রাপ্ত হন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন, প্রার্থনায় যাই। মঙ্গলে রাখুন ঈশ্বর, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি, তোমার গৌরব প্রশংসা করি, যে যাবৎকাল তুমি আমাদেরকে আশীর্বাদ করেছ, আমাদের প্রয়োজনীয় তত্ত্বাবধান তুমি করেছ, আমাদের চিন্তার অতীত ঈশ্বর তুমি আমাদের সুখে দুঃখে সহায় হয়েছ, তোমার বাক্য দ্বারা যে তুমি আমাদেরকে চেতনা দিলে, তোমার সত্য প্রকাশ করলে, তাই তোমায় ধন্যবাদ দিই। প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো, আমাদের হৃদয়ে তুমি বিশ্বাস দান করো, যেন আমরা বিশ্বাসে চলতে পারি, তোমাকে সামনে রেখে চলতে পারি। আমাদের সমস্ত অযোগ্যতা অপরাধ ক্ষমা করো। ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ প্রভুর দাস আচার্য সরোষ কুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে প্রভুর বাক্য শুনছিলেন। যদি আজকের প্রচারিত অনুষ্ঠান সম্বন্ধে আপনার মনে কোনো সংশয় থাকে অথবা কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে থাকেন, তাহলে শীঘ্রই ফোনে অথবা ইমেলে অথবা পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আর দেরি না করে আমাদের ফোন নম্বরটি লিখে নিন। আমাদের ফোন নম্বর হল 2438-0045। আবার বলছি 2438-0045। আপনি যদি ইমেলে আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে ইমেলের ঠিকানাটা লিখে নিন bengalittv@radio882.com। আর শেষে বলি আপনাদের চিরপরিচিত ঠিকানা জীবনবাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আর আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। শোনারা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো জীবনবাণীর অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।